বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين وأنزل التوراة والإنجيل من قبل هدى كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 8 সেপ্টেম্বর, 24 ভাদ্র এবং ফার্সি 17 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstodaybangla। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। জার্মানে শিল্প উৎপাদন কমে যাওয়ার সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে সিন্ডিকেটের জিম্মিদশায় দাম বৃদ্ধি এখন নিয়মে পরিণত হয়েছে, নিত্যপণ্যের অব্যাহত দাম বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে ক্রেতাদের, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার, আর সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পাঁচ ফিলিস্তিনি নারীকে বিবস্ত্র করে তল্লাশির প্রতিবাদে ইরান বলেছে ইহুদিবাদী সেনারা মানসিক ও নৈতিক অসুস্থতায় ভুগছে। ফিলিস্তিনি নারীদের সম্মানহানির প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা করেছে সংগ্রামী সংগঠন হামাস ও ইসলামী জিহাদ। বাংলাদেশের আইনমন্ত্রী বলেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া বরখাস্ত, খালেদা জিয়ার কারাদণ্ড আবারও স্থগিত রাখা হবে। এবং নয়াদিল্লিতে অনুষ্ঠেয় G20 শীর্ষ সম্মেলনের অবকাশে 15 জন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। আজই বৈঠক হবে শেখ হাসিনার সঙ্গে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী সেনারা বিভিন্ন ধরনের মানসিক ও নৈতিক অসুস্থতায় ভুগছে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের আল খলিল শহরের একটি বাড়িতে কয়েকজন নারীকে বিবস্ত্র করে ইসরায়েলি সেনারা তল্লাশি চালানোর পর এই বিবৃতি দিল ইরান। ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক হারেজ পত্রিকা জানিয়েছে গত 10 জুলাই সকালে আল খলিল শহরের একটি বাড়িতে 2 জন ইসরায়েলি নারী সেনা এই অপরাধ করেছে। ওই 2 সেনা 53 বছর বয়সী একজন মা, তার 17 বছর বয়সী মেয়ে এবং 3 ছেলের স্ত্রীকে একটি আলাদা কক্ষে নিয়ে বিবস্ত্র করে তল্লাশি চালায়। ইসরায়েলের ওই 2 নারী সেনার কাছে রাইফেল এবং কুকুর ছিল। ফিলিস্তিনি 5 নারী বিবস্ত্র হতে রাজি না হলে ইহুদিবাদী সেনারা তাদেরকে গুলি করার এবং তাদের উপর দিয়ে কুকুর লেলিয়ে দেওয়ার ভয় দেখায়। এর আগে কাপড় চোপড় পরা অবস্থায় ইসরায়েলের পুরুষ সেনারা ফিলিস্তিনি নারীদের দেহ তল্লাশি করে। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন ইসরায়েলের অপরাধী সেনারা শুধুমাত্র হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মেনিয়ায় ভুগছে না, বরং তারা বিভিন্ন ধরনের মানসিক ও নৈতিক রোগেও আক্রান্ত। তিনি আরও বলেছেন ফিলিস্তিনি কয়েকজন নারীকে এরকম আলাদা কক্ষে নিয়ে বিবস্ত্র করে ইহুদিবাদী সেনারা যে তল্লাশি চালিয়েছে ইরান তার কঠোর নিন্দা জানাচ্ছে এবং ইসরায়েলের পক্ষে যেসব কথিত মানবতাবাদীরা সমর্থন দিয়ে আসছে তাদের জন্য এটি লজ্জার বিষয়। এই ঘটনা তদন্ত করতে তিনি জাতিসংঘ এবং ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির প্রতি আহ্বান জানান। জোরপূর্বক বিবস্ত্র করে পাঁচ ফিলিস্তিনি নারীকে তল্লাশির প্রতিবাদে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন জর্ডানের সংসদ সদস্যরা। 59 জন সংসদ সদস্য এক যৌথ বিবৃতিতে বলেছেন, জর্ডান থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের পাশাপাশি তেলাবিবে নিযুক্ত জর্ডানি রাষ্ট্রদূতকেও দেশে ফিরিয়ে আনতে হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জর্ডানের মানুষ ফিলিস্তিনি মা বোনদের সম্ভ্রমকে নিজের মা বোনদের সম্ভ্রম বলে মনে করে। এটা তাদের কাছে রেড লাইন। মা বোনদের ইজ্জতের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। জর্ডানের 130 সদস্য বিশিষ্ট সংসদের 59 সদস্য স্পষ্টভাবে বলেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরবতার কারণে দখলদার ইসরায়েলি বাহিনী ও সরকার এ ধরনের ঘৃণ্য কাজ করতেও দ্বিধা করছে না। দখলদার বাহিনী কোনো ধরনের আন্তর্জাতিক আইনকে পরোয়া করে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনের নারীদের বিবস্ত্র করে ইহুদিবাদী সেনাদের তল্লাশির বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতায়া। এছাড়া ইসরায়েলি সেনাদের এই বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইসলামী প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন। সাতায়া বলেছেন, তল্লাশির মাধ্যমে ইহুদিবাদী সেনারা যে অপরাধ করেছে তা উস্কানিমূলক, লজ্জাজনক এবং ভয়াবহ ঘটনা। তিনি বলেন, এটি শুধুমাত্র তাদের পক্ষেই করা সম্ভব যাদের কোনো নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নেই। ফিলিস্তিনের জাতীয় সংসদের মানবাধিকার বিষয়ক কমিটি বলেছে, এই ঘটনার মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের ফ্যাসিবাদী ও কুৎসিত চেহারা বিশ্বের সামনে আবারও প্রকাশ হয়েছে। এই ঘটনার তদন্ত করার জন্য মানবাধিকার বিষয়ক কমিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। দখলদার ইসরায়েলি সেনাদের এই কুকর্মের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি স্পষ্ট করে বলেছে, এই ঘটনা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মারাত্মক রকমের আঘাত এবং হামাস ও ফিলিস্তিনি জনগণ বিষয়টি মোটেই উপেক্ষা করবে না, হামাস এর প্রতিশোধ নেবে বলে অঙ্গীকার করেছে। এদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মুখপাত্র তারিক সালামি এই ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ আবু তুরাবি ফাদ বলেছেন, ইমাম হুসাইন আলাইহিসসালাম ও তার সঙ্গীদের শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে এবছর কারবালা অভিমুখী শোভাযাত্রায় 40 লাখ ইরানি অংশ নিয়েছেন। মুসলমানেরা এবছরও সেখানে বীরত্বগাথা রচনা করেছেন আর এক্ষেত্রে ভূমিকা রেখেছে ইরাকের সরকার ও জনগণ। ইরাকিদের আতিথেয়তার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবু তুরাবি ফাদ। গত 6 সেপ্টেম্বর ছিল ইরাকের কারবালায় ইমাম হুসাইন আলাইহিসসালাম ও তার সঙ্গীদের শাহাদাতের চেহলাম বার্ষিকী। এই দিবসকে কেন্দ্র করে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ কারবালায় ইমাম হুসাইন আলাইহিসসালামের মাজারে সমবেত হয়েছিলেন। তারা মাজার জিয়ারতের পাশাপাশি শোকানুষ্ঠান পালন করেছেন। হজরত আব্বাস আলাইহিসসালামের মাজার পরিচালনা কমিটির হিসাব অনুযায়ী এবছরের চেহলাম বার্ষিকী উপলক্ষে সারা বিশ্ব থেকে 2 কোটি 20 লাখের বেশি মানুষ ইরাকে শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন। তেহরানের জুমার নামাজের খতিব এ প্রসঙ্গে বলেন, ইরাকের নারী পুরুষেরা জিয়ারতকারীদের জন্য অনেক কষ্ট করেছেন। তারা রাস্তায় দাঁড়িয়ে জিয়ারতকারীদের সম্মান দেখিয়েছেন, তাদেরকে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে সর্বাত্মক সেবা দিয়েছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন। এদিকে বিএনপি নেত্রী খালেদা জিয়ার কারাদণ্ড আবারও স্থগিত রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
সরকারের চাকুরের নীতিমালা ভঙ্গ করে গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউঠি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ সরকারের একজন প্রতিনিধি হয়ে সরকার সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন। মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবী তার হেড অব ইনস্টিটিউশনের অনুমতি নিয়ে কাজ করতে হয়। তিনি সেই শৃঙ্খলাও ভঙ্গ করেছেন। এদিকে অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছেন, আগামী 24 সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিনের 6 মাসের মেয়াদ শেষ হবে, তবে তাকে আগের মতো কারাদণ্ড স্থগিত রেখে আবারও শর্তযুক্ত মুক্তি দেয়া হবে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের 6টি রাজ্যে গত মঙ্গলবার যে 7টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল তার ফলাফলকে ইন্ডিয়া জোটের বড় জয় বলে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়িতে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা ইন্ডিয়ার জয় যা ধূপগুড়িকে ছাড়িয়ে সারা দেশের পক্ষেও তাৎপর্যপূর্ণ, কারণ 6 রাজ্যের 7টি বিধানসভা আসনের উপনির্বাচনে এনডিএ তথা বিজেপিকে পেছনে ফেলেছে ইন্ডিয়া, তাও আবার পূর্ণ ঐক্য ছাড়াই। এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলন পর্বে 15 জন রাষ্ট্রনেতার সঙ্গে পার্শ্ব বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজই বৈঠক হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য G20 শীর্ষ সম্মেলন পর্বে 15 জন রাষ্ট্রনেতার সঙ্গে পার্শ্ব বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী 9-10 সেপ্টেম্বর G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে নয়াদিল্লিতে। সম্মেলনের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। G20-র সদস্য না হলেও দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে বাংলাদেশ 2 দিনের এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আজ শুক্রবার দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোষ। 2017 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার অবশ্য প্রোটোকল মেনে বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানানো হচ্ছে। আজই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার 7 লোক কল্যাণ মার্গের বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কূটনৈতিক শিবিরের একাংশের মতে আন্তরিকতার বার্তা দিতেই বঙ্গবন্ধু কন্যার জন্য গৃহ অভ্যর্থনার আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি সূত্রে অবশ্য প্রকাশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তার সরকারি বাসভবনে মার্কিন প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। আমেরিকা ঘোষণা করেছে তারা ইউক্রেনকে আরও $60 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেবে। রাশিয়ার বারবার হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা একের পর এক অস্ত্রের চালান সরবরাহ করে চলেছে এবং এর মধ্য দিয়ে ওয়াশিংটন দিন দিন রাশিয়া ইউক্রেন যুদ্ধে গভীরভাবে নিজেকে যুক্ত করে ফেলছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন গতকাল জানিয়েছে, নতুন করে যে সামরিক প্যাকেজ দেওয়া হচ্ছে তাতে বিপুল পরিমাণ বিস্ফোরক, গোলাবারুদ এবং মাইন ক্ষেত্র পরিষ্কার করার সরঞ্জাম থাকবে। এদিকে রাশিয়া সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তার দেশের ব্যবসায়ীদের কাছ থেকে জব্দ করা অর্থ ইউক্রেনের সামরিক বাহিনীকে দেওয়ার যে পরিকল্পনা করেছে আমেরিকা তা অবৈধ এবং মার্কিন পরিকল্পনা বিনা চ্যালেঞ্জে পার পাবে না। দিমিত্রি পেসকভ বলেন, আমেরিকার এই পদক্ষেপ কল্পনা করাও কঠিন এবং এটি সমস্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এছাড়া যেসব দেশ এই পরিকল্পনা নিয়েছে তাদের অভ্যন্তরীণ আইনের সাথেও এটা সাংঘর্ষিক, তবে আমাদের সামনে সুযোগ আসা মাত্রই আমরা আমাদের অধিকার রক্ষা করব। গতকাল মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ক্রেমলিনের এই মুখপাত্র। এর আগের দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেন সফর করেন। এ সফরের সময় তিনি রাজধানী কিয়েভে সাংবাদিকদের বলেন, রাশিয়ার ধনকুবেরদের কাছ থেকে যে অর্থ জব্দ করা হয়েছে তা হতে $5,40,000,000 ইউক্রেনের কাছে হস্তান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ অর্থ ইউক্রেনের সামরিক বাহিনীকে সমর্থন দেওয়ার জন্য ব্যয় করা হবে। উত্তর কোরিয়া তার প্রথম টেকনিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন উদ্বোধন করেছে। পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালাতে সক্ষম সাবমেরিনটি কোরিয়া উপদ্বীপ এবং জাপানের মধ্যকার সমুদ্র সীমায় টহল দেবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই সাবমেরিন দেশের নৌবাহিনীর অধীনে থাকবে এবং এটি যুদ্ধের কাজে ব্যবহার করা হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। জার্মানির অর্থনীতি ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে গত জুলাই দেশে শিল্প উৎপাদন প্রত্যাশিত হারের চেয়ে দ্রুতগতিতে কমেছে, যার মাধ্যমে এটা প্রকাশ পাচ্ছে যে ইউরোপের শক্তিশীল অর্থনীতি এখন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি বাবুল আখতার।
জার্মানির অর্থনীতি ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে গত জুলাই দেশে শিল্প উৎপাদন প্রত্যাশিত হারের চেয়ে দ্রুত গতিতে কমেছে, যার মাধ্যমে এটা প্রকাশ পাচ্ছে যে ইউরোপের শক্তিশালী অর্থনীতি এখন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের জুলাই মাসে জার্মানির শিল্প উৎপাদন বার্ষিক 2.1% কমেছে এবং জ্বালানি ও নির্মাণ খাত ব্যতীত শিল্প উৎপাদন 2023 সালের জুনের তুলনায় জুলাই 1.8% কমেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে জার্মানির জনসংখ্যার অর্ধেক নাগরিক মনে করেন তাদের দেশের সরকারের বর্তমান নীতির পাশাপাশি মুদ্রাস্ফীতি এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তাদের দেশের অর্থনীতির পতন ঘটছে। এছাড়াও কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো 2022 সালের মে মাসে জার্মানি একটি বৈদেশিক বাণিজ্য ঘাটতি রিপোর্ট প্রকাশ করেছে, যা মোট €1 বিলিয়ন। এদেশটি অল্প সময়ের মধ্যে একটি বাণিজ্য উদ্বৃদ্ধ থেকে আরও আমদানির দিকে চলে গিয়েছে। অবশ্য জার্মান অর্থনীতি আবার 2023 সালে বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে, কিন্তু জার্মানির বাণিজ্যের এই পরিস্থিতির মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইউরোপের বৃহত্তম অর্থনীতির অবস্থা খুব একটা ভালো নয়। হ্যান্স ওয়ার্নার জেন নামে একজন প্রবীণ জার্মান অর্থনীতিবিদ মনে করেন যে চরম ডানপন্থী নীতির কারণে জার্মানির অর্থনৈতিক পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দেশটি আবার সিক ম্যান অব ইউরোপ হিসেবে উপাধি পেতে যাচ্ছে। ইউরোজোনের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে জার্মানিতে উৎপাদন হ্রাস অব্যাহত থাকা এবং দেশটিতে উচ্চ জ্বালানি মূল্যের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিক ম্যান অব ইউরোপ উপাধিটি নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। এই শব্দটি প্রথম 1998 সালে জার্মান অর্থনীতিকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়েছিল। জার্মান অর্থনীতিতে স্থবিরতার প্রধান কারণ হল ইউরোপীয় ইউনিয়নের রুশ বিরোধী নিষেধাজ্ঞা এবং নর্ড স্ট্রিম পাইপলাইনে নাশকতা বিস্ফোরণের পর জার্মানি ও রাশিয়ার মধ্যে জ্বালানি সম্পর্কের ব্যাঘাত। অল্টারনেটিভ ফর জার্মানি দলের ইউরোপীয় পার্লামেন্টের সদস্য গুনার বেগ জার্মানির অর্থনৈতিক স্থবিরতার অন্যান্য কারণ উপস্থাপন করেছেন। তার মতে, দেশটির সরকার জ্বালানি খাতে অনেক বুদ্ধিহীন নীতি অনুসরণ করেছে। পার্লামেন্টের এই সদস্যের মতে, প্রকৃতপক্ষে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সরকার রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমানোর নীতি তীব্রতর করেছে, যার ফলে দেশটির অর্থনৈতিক পতনকে আরও গুরুতর করে তুলতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে ব্যবহার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে পণ্যের দাম নিয়ে কারসাজি বন্ধে অন্তত তিনটি আইন এবং সরকারি সংস্থা থাকা সত্ত্বেও নিত্যপণ্যের বাজারে বিভিন্ন পণ্যে সিন্ডিকেটের দাবুট। দাপট বেড়ে চলছে। তাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অসহায় হয়ে পড়েছে দায়িত্বরত বিভিন্ন সংস্থা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে বিশেষ সংবাদদাতার একটি প্রতিবেদন।
বাংলাদেশের নিত্যপণ্যের বাজারে বিভিন্ন পণ্যে সিন্ডিকেটের দাপুটে উত্থান ঘটেছে গেল কবছরে। তাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অসহায় হয়ে পড়েছে দায়িত্বরত বিভিন্ন সংস্থা। অথচ পণ্যের দাম নিয়ে কারসাজি বন্ধে বাংলাদেশে অন্তত তিনটি আইন এবং সরকারি সংস্থা রয়েছে, কিন্তু এসব আইনের শিথিল প্রয়োগ ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে প্রতিনিয়ত দাম নিয়ে চলছে কারসাজি, এমনটাই মনে করছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন 1956, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এবং কৃষি বিপণন আইন 2018 তৈরি করা হয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে এবং এ সংক্রান্ত অপরাধীদের শাস্তি দিতে। খাদ্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর এই আইনগুলো কার্যকর করার জন্য দায়িত্বপ্রাপ্ত, কিন্তু সবটাই যেন প্রায় নিষ্ফল। এমন পরিস্থিতিতে বাজারে গিয়ে অসহায় পরিস্থিতি পড়তে হচ্ছে ক্রেতা ভোক্তাদের। এক এক সপ্তাহে এক এক পণ্য নিয়ে সংকটে ভুগতে হয় তাদের। আজ শুক্রবারের বাজারে পেঁয়াজের পর আলুর দামের অস্থিরতা দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে সামান্য কিছুটা দাম বাড়লেও খুচরা বাজারে কেজি প্রতি বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। আর পাইকারি বাজারে সবজির দাম কমলেও খুচরা বাজারে এখনো চড়া। রাজধানীর মালিবাগে খুচরা বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে আলু বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজিতে, যা গত সপ্তাহেও ছিল 40 টাকার নিচে।
দেখা যাবে অনেক মানুষ কেনে, যা চাহিদা তার চাইতেও কম, কিন্তু এভাবে তো আর চলে না।
সিন্ডিকেটের সমস্যা আছে পেঁয়াজের বাজারেও, কিন্তু মাছের বাজারের দামের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ভোক্তারা।
মাছ সংখ্যা কম সাগরে, এই তুলনা মাছের সংখ্যা দাম অনেক বেশি।
তারা বিভিন্ন ধরনের মাছ সাগরে লাগে, বিভিন্ন মাছ আসতো, এই মাছ আসে কম।
তাদের দাবি, সিন্ডিকেটের জুজুর ভয় ভাঙতে না পারলে কোনো এক সময় বাজারে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
মাছের বাজার বলেন, সবজির বাজার বলেন, অন্যান্য বাজার, আমি তো সব বাজার আজকে করলাম, সব জিনিসের দাম অনেক বেশি।
আর কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসাইন মনে করেন,
গভর্নেন্সটা আমাদের দরকার ছিল, যারা আমাদেরকে সার্ভিস দিবে, আমাদেরকে অধিকার দিবে, সে সমস্ত প্রতিষ্ঠানগুলির ভিতরে সুশাসনের ঘাটতি ছিল, তারা রেসপন্স করতো না এই জায়গাতে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিক আলোচনা।
সুন্দর জীবন, প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা সৃজনশীলতা নিয়ে খানিকটা আলোচনা করেছি, আজ এ বিষয়ে আরও আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সৃজনশীল মানুষের চিন্তাভাবনা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না। তারা সবসময় নতুন নতুন তথ্যের সন্ধানে থাকে, তাদের কল্পনা শক্তিও হয় প্রখর। কল্পনার জগতে নানা ভাবনা তাকে হাতছানি দেয়। এ ধরনের মানুষেরা ইতিবাচক চিন্তার অধিকারী হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে থাকে। স্কুলের একজন শিক্ষক তার শিক্ষার্থীদের মধ্য থেকে সৃজনশীলদেরকে সহজেই আলাদা করতে পারেন, কারণ সাধারণত একটা ক্লাসে মাত্র কয়েকজন শিক্ষার্থী একটু ভিন্নধর্মী ও ইন্টারেস্টিং প্রশ্ন করে থাকে। তাদের প্রশ্নের ধরন দেখেই বোঝা যায় তাদের সৃজনশীল শক্তি তুলনামূলক বেশি। বিশেষজ্ঞদের মতে সব মানুষের মধ্যেই সৃজনশীলতা রয়েছে, সবার মধ্যেই এমন কিছু গুণ রয়েছে যা তাকে সেরা অবস্থানে নিয়ে যেতে পারে। কেবল ওই ব্যক্তির দায়িত্ব হল নিজের সেই সৃজনশীলতাকে আবিষ্কার করা। এই শক্তিকে আবিষ্কার করার জন্য অন্যের সহযোগিতার প্রয়োজন হয়। গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা সবাই দৈনন্দিন জীবনে নানা সমস্যার সম্মুখীন হই। সৃজনশীলতা আমাদের জীবনযাত্রায় অনেক বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সৃজনশীলতা আমাদেরকে জীবন সম্পর্কে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করতে সাহায্য করে, আত্মবিশ্বাস গড়ে তোলে, জীবনকে একঘেয়েমি অবস্থা থেকে উত্তরণে প্রভাব রাখে। যারা সৃজনশীল তারা নিজেকে তুচ্ছ অস্তিত্ব না ভেবে নিজেকে মূল্যায়ন করতে পারে এবং তাদের শক্তি সামর্থ্য ক্রমেই বাড়তে থাকে। সৃজনশীল শক্তি তাকে নতুন নতুন কাজে উৎসাহ যোগায় এবং জীবনে নির্দ্বিধায় নতুন নতুন পরীক্ষা চালাতে সাহায্য করে। ব্যর্থতার আশঙ্কা তাকে আটকে রাখতে পারে না। এই ধরনের মানুষ জীবনের নানা সমস্যা মোকাবেলার ক্ষেত্রে ভয় পায় না। তারা জীবনের নানা সমস্যা সমাধানে তার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উতরে উঠতে সক্ষম হয়। তারা নানা সমস্যাকে ভিন্ন দৃষ্টিতে বিবেচনা করে এবং সমস্যাকে সুযোগে পরিণত করে ফেলে। সমাজে এমন অনেকেই দেখা যায় যারা সবসময় ক্লান্ত থাকেন, কোনো কাজের প্রতি তাদের স্পৃহা থাকে না। এর কারণ হল তারা কোনো মতে শুধু দিন অতিপাত করতে চান, তারা কোনো পরিকল্পনা ও লক্ষ্য ছাড়াই সময় অতিবাহিত করেন। কিন্তু সৃজনশীলতা মানুষকে তার জীবনে নতুনত্ব আনতে সাহায্য করে, জীবনে বৈচিত্র্য আনতে পারদর্শী করে তোলে।
যারা প্রতিদিন সকালে অফিসে যান এবং অফিসে কিছু রুটিন ওয়ার্ক করে বিকালে বাড়ি ফিরে আসেন, তাদের জীবনে যদি বৈচিত্র্য আনা যায় তাহলে কাজের মান ও গতি এবং জীবন সম্পর্কে উপলব্ধিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটতে বাধ্য। যুক্তরাষ্ট্রের বিখ্যাত উদ্ভাবক ও ব্যবসায়ী টমাস আলভা এডিসনের এই বিখ্যাত উক্তিটি আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি বলেছেন, আমি ব্যর্থ হইনি, কেবল 10,000 উপায় খুঁজে বের করেছি যা কাজ করে না। এই কথার অর্থ হল সৃজনশীলতা হচ্ছে অভিজ্ঞতা অর্জন। কখনো কখনো ভুল করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জিত হয় যা নতুন পথ উন্মুক্ত করে। আপনি যদি একজন সৃজনশীল মানুষকে কারোর সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে তুলনা করতে চান, তাহলে এক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত হবে একজন গ্রাফিক ডিজাইনার। আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে তারা তাদের কাজ করার সময় তাতে প্রতিনিয়ত নানা পরিবর্তন আনেন যাতে কাজটি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয় এবং কাঙ্ক্ষিত অনুভূতি প্রকাশ করতে সক্ষম হয়।
মানুষের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার মূল ভিত্তি হচ্ছে তার মন তথা মস্তিষ্ক। সৃজনশীলতা অনুশীলনে সর্বপ্রথম মনকে উন্মুক্ত করুন যেন সে নতুন কিছু গ্রহণ করতে পারে, অর্থাৎ ইনপুট নিতে পারে। যেহেতু শিক্ষা, প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে সৃজনশীলতা বাড়ানো যায়, সেহেতু আপনি যত দ্রুত সৃজনশীলতা বাড়ানোর পথে হাঁটবেন তত বেশি লাভবান হতে পারবেন। শিশুকাল থেকেই এই দক্ষতা বাড়ানো সম্ভব। আপনার সৃজনশীলতার পেছনে অন্য অনেক কিছুর পাশাপাশি তথ্যের সমৃদ্ধিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি আপনি লেখক হয়ে থাকেন তাহলে আপনার এ সংক্রান্ত সৃজনশীলতার পেছনে নিশ্চিতভাবেই অন্য লেখকদের বইগুলো ভূমিকা রেখেছে। আপনি অনেক বই পড়েছেন বলেই লেখার ক্ষেত্রে নতুন একটা ধারা তৈরি করতে পেরেছেন। সৃজনশীল প্রক্রিয়ায় একটা নিছক ধারণা মানুষের চিন্তাভাবনা এবং কর্মের মধ্য দিয়ে বাস্তবে রূপান্তরিত হয়।
পুরনো ও বিদ্যমান ধারণার উপর ভিত্তি করে তৈরি হয় নতুন ধারণা। সহজেই নতুন কিছু গ্রহণ ও তা নিয়ে বিচার বিশ্লেষণের অভ্যাস গড়ে তুলুন। ধরুন আপনার মনে নতুন একটা ধারণার সৃষ্টি হয়েছে, আপনার মাথায় তা ঘুরপাক খাচ্ছে। যত বেশি সম্ভব আপনি ওই ধারণার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের উপর তথ্য সংগ্রহ করুন, চিন্তাভাবনা করুন, আপনার মনকে আরও ভাবতে দিন। ভাবনাগুলো কোথাও লিখে রাখুন যেন এলোমেলো আইডিয়াগুলো মিলে ধারণাটা পরিপূর্ণতা লাভ করে। বিষয়টার আরও গভীরে প্রবেশ করুন, তা নিয়ে রিসার্চ করুন। আপনার যা যা জানা দরকার বলে মনে করছেন সেগুলো জানুন। আপনার সৃজনশীল সৃষ্টিকে নতুন রূপ দিতে যদি বই কিনতে হয় কিনুন, যা কেনা দরকার কিনুন, প্রয়োজনে যতটুকু সম্ভব এই কাজে অর্থ ব্যয় করুন। শেষ পর্যন্ত এই আইডিয়াটা কাজ না করলে তা বাদ দিন, নতুন আইডিয়া নিয়ে কাজ করুন। সৃজনশীলতা মানে এই নয় যে এমন আইডিয়া দিতে হবে যা পূর্বে কেউ কখনো শোনেনি, চোখেও দেখেনি। বরং আপনি পূর্বের কোনো ধারণার সাথে নতুন ধারণা জুড়ে দিতে পারেন। এর ফলে কিন্তু নতুন কিছুই তৈরি হবে না। বাস্তবতা হচ্ছে, পৃথিবীতে কোনো ধারণা মৌলিক নয়, সেটা পূর্বের ধারণার বর্ধিত, পরিবর্ধিত কিংবা নতুন সংস্করণ মাত্র।
আইডিয়াগুলো নিয়ে কাজ করতে করতে একটা পর্যায়ে একটু ব্রেক নিন, অর্থাৎ বিরতি নিন। এই সময়টায় আপনার অবচেতন মনকে বিষয়টা নিয়ে ভাবতে দিন, আপনার সক্রিয়তা কমিয়ে দিন। এর ফলে আপনার অবচেতন মন একটা ভালো ফলাফল দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। একটা পর্যায়ে আপনার জড় করা সকল তথ্য উপাত্তের উপর ভিত্তি করে মস্তিষ্ক আপনার সমস্যার একটা যুৎসই সমাধান দিয়ে দিতে পারে। এরপর এই সমাধানকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করুন, সম্ভাব্য বিকল্পগুলোর সাথে বিচার করুন, এরপর আপনার ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করুন। আপনার সৃজনশীলতা থেকে সৃষ্টি হবে নতুন কিছু, উপকৃত হবে গোটা সমাজ তথা গোটা বিশ্ব।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়ে আছে পত্রপত্রিকার বিশ্লেষণ অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 8 সেপ্টেম্বর শুক্রবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের সবগুলো পত্রিকায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদের বরখাস্ত হওয়া এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের খবর গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। তো আসরের শুরুতে ঢাকা ও কলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে যাব। প্রথমে বাংলাদেশের কিছু পত্রিকার শিরোনাম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ বরখাস্ত, প্রজ্ঞাপন জারি, মানব জমিন। ল্যাভরভের বক্তব্য নিয়ে মির্জা ফখরুল, বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে দৈনিক প্রথম আলো। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী যুগান্তর। অপহরণের 2 দিন পর ড্রেনে মিলল ছোট্ট সামিয়ার লাশ, কালের কণ্ঠ। নিবন্ধন না নিলে 26,000 কেজি স্কুল বন্ধের হুঁশিয়ারি, এই খবরটি দিয়েছে দৈনিক নয়া দিগন্ত। এবারে ভারতের কিছু দৈনিকের শিরোনাম। অখণ্ড ভারত অচিরেই বাস্তবায়িত হবে, ভগবত, দৈনিক পূবের কলম। সর্বনাশ হচ্ছে বাংলার, উপাচার্য নিয়ে মমতা বোস কাজিয়াই মন্তব্য চক্রবর্তীর, দৈনিক গণশক্তি। আনন্দবাজারের সাংবাদিক গ্রেফতারের সরব বিরোধীরা, আশ্বাস মমতার, আনন্দবাজার পত্রিকা। তো শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ বরখাস্ত, প্রজ্ঞাপন জারি শীর্ষক খবরে দৈনিক মানব জমিন লিখেছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করে আলোচনায় আসা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আক্তার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেন। আইন বিচার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডারের 4(1) অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব ইমরান আহমদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হল। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। এদিকে ইমরান আহমদ ভূঁইয়া বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনিসের বিপক্ষে বিবৃতি তিনি সই করবেন না। তিনি বলেন, ডক্টর ইউনিসের সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি, আমি মনে করি নোবেল বিজয়ী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সহ 160 জনের বিবৃতি ঠিকই আছে। আমি ওনাদের বিবৃতির সঙ্গে একমত। ল্যাভরভের বক্তব্য নিয়ে মির্জা ফখরুল, বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে। শীর্ষ খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, ঢাকা সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যে বক্তব্য দিয়েছেন তাকে আশঙ্কাজনক বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশ ক্ষমতার প্রভাব বলয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এর জন্য দায়ী বর্তমান সরকার। রুশ পররাষ্ট্রমন্ত্রী 24 ঘন্টার সফরে ঢাকা এসেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন। এই সফর বিষয়ে মির্জা ফখরুল বলেন, সবচেয়ে আশঙ্কার কথা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পর থেকে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে একটা কথা স্পষ্ট হয়েছে, বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর ন্যায্যতার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বলয়ের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে। এর জন্য দায়ী বর্তমান সরকার। তারা অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী, শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, ঢাকায় সফরত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে গণভবনে তারা বৈঠকে বসেন। বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ আমরা সব ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ঢাকা ও মস্কোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ভারতের পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় রাশিয়ার সবচেয়ে বড় অংশীদার। অপহরণের দুই দিন পর ড্রেনে মিলল ছোট্ট সামিয়ার লাশ। শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, টাঙ্গাইলের সখীপুরে অপহরণের দুই দিন পর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সামিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর একটায় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বনের ভিতর একটি ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অপহৃত হওয়ার কিছুক্ষণ পর মায়ের মোবাইল ফোনে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি অডিও বার্তা আসে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। নিবন্ধন না নিলে 26,000 কেজি স্কুল বন্ধের হুঁশিয়ারি। শীর্ষক আলাদা দুটি খবরে দৈনিক নয়া দিগন্ত লিখেছে, আগামী 3 মাসের মধ্যে সরকারের দেওয়া শর্ত মেনে নিবন্ধন না নিলে 26,000 বেসরকারি বা কেজি স্কুল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও এর আগে কয়েক দফায় এ বিষয়ে বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সতর্ক করা হলেও কঠিন এবং কিছু অবাস্তব শর্তের কারণে নিবন্ধন নিতে পারেনি অনেক স্কুল। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে বেসরকারিভাবে গড়ে ওঠা ব্যক্তিমালিকানাধীন কিন্ডারগার্টেন কেজি স্কুল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা তৈরি করছে সরকার। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন কলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেওয়া যাক। অখণ্ড ভারত অচিরেই বাস্তবায়িত হবে ভগবত, শীর্ষক খবরে দৈনিক পূবের কলম লিখেছে, সম্প্রতি ভারতের নতুন পার্লামেন্ট ভবনে দেখা গেছে বর্তমান ভারতের নয় বরং অখণ্ড ভারতের মানচিত্র। এতে অনেকেই অবাক হয়েছিলেন। নেপাল, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি রাষ্ট্রে এই নিয়ে খানিকটা সমালোচনাও হয়, কারণ নয়া পার্লামেন্ট ভবনে ভারতের ওই মানচিত্রে এই দেশগুলিও অন্তর্ভুক্ত ছিল। যাই হোক, 1947 ভারত বিভক্ত হলেও বরাবরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলে আসছে তাদের লক্ষ্য অখণ্ড ভারত। নাগপুরে ছাত্রদের সমাবেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত বলেছেন, আগামী বছরগুলোতে অখণ্ড ভারত বাস্তবে রূপায়িত হবে। তবে অনেকেই বলছেন, আরএসএস পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করতে পারলে কিছুটা সুবিধাও হবে। মানচিত্রের ভেদ রেখা মুছে গেলে যাতায়াত, ব্যবসা বাণিজ্য সবকিছুরই সুবিধা হবে। তবে অন্যান্য দেশগুলো নিজেদের স্বতন্ত্র পরিচিতি, জাতীয়তাবোধ, ভাষা ও ধর্মসত্তা বিলুপ্ত করতে রাজি হবে কিনা তা এক বড় প্রশ্ন। সর্বনাশ হচ্ছে বাংলার উপাচার্য নিয়ে মমতা বোস কাজিয়ায় মন্তব্য চক্রবর্তীর। শীর্ষ খবরে দৈনিক সংবাদ গণশক্তি লিখেছে, শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃত্ব কায়েমের জন্য লড়ে যাচ্ছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। এই লড়াইয়ের ফলে বাংলার সর্বনাশ হচ্ছে, গোটা দেশের কাছে বাংলার মান মর্যাদা মাটিতে মিশে যাচ্ছে। বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের বোঝা উচিত বাংলার ক্ষতি হচ্ছে। আনন্দবাজারের সাংবাদিক গ্রেফতারে সরবিরোধীরা আশ্বাস মমতার, শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, খড়গপুরে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেব মাল্য বাগচিকে গ্রেফতারের ঘটনায় সরব হল রাজ্যের বিরোধী শিবির। সাংবাদিক দেব মাল্যের জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত। তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে কলকাতা প্রেস ক্লাব এবং জেলার একাধিক সাংবাদিক সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, প্রশাসন সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি দেখবে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় যাচ্ছি আজ। আর এ বিষয়ে কথা বলার জন্য আজও আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন। জনাব অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, আজকের আলোচনার শুরুতে আপনার কাছে প্রথমে জানতে চাইব, ইরানের সাথে সৌদি আরবের এবারে সম্পর্ক প্রতিষ্ঠার সাথে অন্য সময়ের সম্পর্কের কোনো পার্থক্য আছে কিনা?
তবে হ্যাঁ, যদি এ সম্পর্ক দীর্ঘস্থায়ী না হয় তাহলে একটা মুসলিম বিশ্বজনের সহবিপর্যী বই কি, এবং এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের কথা বললেন, এই সৌদি আরব এবং ইরানের ভেতরকার সম্পর্ক যতদিন ছিল না ততদিনই মুসলিম বিশ্বের ভিতরে অনৈক্য ছিল, এবং এই ফাটলকে কেন্দ্র করে, এটাকে ব্যবহার করে, সদ্ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র অঞ্চলে তার হিজিমনিক স্টাবিলিটি তত্ত্ব প্রয়োগ করে এখানকার কোন রকম একটা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রেখেছে। আমরা দেখেছি এলাকার যে কোনো একটি সমস্যা হলো মার্কিন যুক্তরাষ্ট্র তখনই বলতে পলিটিক্যাল স্টাবিলিটি দরকার। আমি উদাহরণ দিতে পারি, ইরাকে যখন সাদ্দাম হোসেনের দেশে বায়োলজিক্যাল ওয়েপন্স এর একটা অভিযোগ আসলো, এবং ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে গ্রহণ করলো, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে টনি ব্লেয়ার তার বন্ধু ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে নিয়ে ইরাক আক্রমণ করলো, 8 বছর যুদ্ধ করে তছনছ করে দিল, এবং এই যে ইরাককে ধ্বংস করলো। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত নীতি কি ছিল? তার ঘোষিত নীতি ছিল আঞ্চলিক রাজনীতির স্থিতিশীলতা চাই, অর্থাৎ জোর করে স্থিতিশীলতা আনয়ন করতে মার্কিন যুক্তরাষ্ট্র। আমার বিশ্বাস, এই সৌদি আরব এবং ইরানের সদ্ভাব প্রতিষ্ঠিত হবার পর, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর, ওই হিজমনিক স্টাবিলিটি থিওরির গ্রহণযোগ্যতা একেবারে শেষ হয়ে গেছে, এবং এই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র আধিপত্য বিস্তারের যে উর্বর ক্ষেত্র সেটাও মনে হয় নিঃশেষ হয়ে গেছে। এবং এ থেকে আমরা এই উপসংহারে আসতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে হয়তোবা মধ্যপ্রাচ্যে আর আগের মতো নাক গলাতে পারবে না। তবে কূটনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কোন কূটনৈতিক স্পেস খুঁজবে, এবং এখানে তার একটা বড় শক্তি হিসেবে তার ইনফ্লুয়েন্স রাখতে চেষ্টা করবে, সেটা হয়তো সময় ও রাজা মার্কিন যুক্তরাষ্ট্র রাখবে।
জি অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, সৌদি আরবের দিক থেকে দেখলে অনেকে প্রশ্ন করছেন, রিয়াদ কেন ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করল?
আমার বক্তব্যে কথাটা পরোক্ষভাবে সরাসরিভাবে হয়তো এসে গেছে। মুসলিম বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তো যখন ইউনাইটেড নেশন সৃষ্টি হলো, এবং তারপর পরই সেই বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের গঠনের এবং মক্কার শরীফ হোসেন, কারোর নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার স্যার হেনরি ম্যাকমোহনের সাথে যে গোপন চুক্তি হয়েছিল, যে গোপন চুক্তির কারণে যে যুদ্ধ শেষে যে তাদের একটা ইহুদি রাষ্ট্র গঠন করার জন্য আরব বিশ্বকে ভূমি দেওয়া হবে এইভাবে যে একটা প্রতিশ্রুতিবদ্ধ ছিল, তারই বাস্তবায়ন হিসেবে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমি আগেই বলেছি যে অর্থঅঞ্চল অশান্ত হয়ে যায়, অর্থনৈতিক অগ্রসরতে চলে আসে, রাজনৈতিক অস্থিতির সৃষ্টি হয়ে চলেছে এবং এই এলাকায় যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, যত রাষ্ট্রগুলো অস্থির হয়েছে, তাদের যে অর্থনৈতিক অনগ্রসরতে চলে আসছে, তার একটিমাত্র কারণ ছিল জায়নবাদী ইহুদির
শ্রোতা বন্ধুরা, ইরান সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন। ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্রের প্রতিষ্ঠা নিয়ে আলোচনার শেষ নেই এত বছর পরও, তো মধ্যপ্রাচ্য অঞ্চলে এই ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠার পর কি প্রভাব পড়ল আপনার পর্যবেক্ষণ কি?
সম্প্রতি জ্ঞান বিজ্ঞানের প্রসারের কারণে, বিশেষ করে আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক কাতারে পঁচিশ হবার পর থেকে এবং অনেক ইয়াং জেনারেশন, আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের উন্নতির পড়াশোনা করেছি তখন দেখেছি আমার আরব বন্ধুরা তারা কত ব্যাকওয়ার্ডলি চিন্তা করে, কিন্তু যখনই তারা গ্রাজুয়েট করে বের হয়েছে, পরবর্তীতে যখন তারা কর্মজীবনে প্রবেশ করেছে, তখনও নিশ্চয়ই তারা তাদের হৃদয়ের যে জ্ঞানের যে প্রসার সেটা ঘটেছে এবং আস্তে আস্তে তারা উপলব্ধি করতে পারছে নাগরিক লেভেলে যে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা একটা অত্যন্ত ভয়ঙ্কর, কাজে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। কাজে ইয়াং জেনারেশন যখন পলিটিক্সে ঢুকছে তখন নতুন নেতৃত্ব তীব্রভাবে অনুভব করেছে যে ইসরায়েলের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং এই তীব্র অনুভূতির ফলশ্রুতিতেই কিন্তু এই সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। কাজে আমরা বলতে পারি এই সম্পর্ক বেশ দীর্ঘদিন ধরেই টিকে থাকবে এবং এটা টিকে না থাকার আমি কোনো কারণ দেখি না।
অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, আমি জানতে চেয়েছিলাম কেন সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দিয়ে ইরানকে গ্রহণ করলো, বিষয়টি যদি একটু বলেন।
সৌদি আরবের কম্পালশনটা কি ছিল? এটা খুব চমৎকার। আমি আগেই সম্ভবত আমার বক্তব্য কোথাও বলেছি যে সৌদি আরব কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট পাওয়ার ইন দ্য রিজন এবং এখন বলছি বিগেস্ট নয়, আফ্রো এশিয়া আরব অঞ্চলে সৌদি আরব হলো নেত্রী রাষ্ট্র। মুসলমানদের পুণ্যভূমি মক্কা মদিনা, এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, এখানে ওনার মৃত্যুস্থান, এখানে ওনার মাকবারও এখানে এবং মুসলিম বিশ্বের প্রাণ কেন্দ্র সৌদি আরব এবং অর্থনৈতিক অগ্রসরতার দিক থেকে দেখি, আমরা জ্ঞান বিজ্ঞানের দিক থেকে দেখি তাহলে সৌদি আরব এলাকার অবভিয়াসলি দ্য বিগেস্ট পাওয়ার। সৌদি আরবের নতুন নেতৃত্বের মাঝে এই উপলব্ধি আসছে যে সুপার পাওয়ার দায়িত্ব তো প্রথমত তার আঞ্চলিক রাষ্ট্রগুলির অখণ্ডতা এবং নিরাপত্তার দিকে, এবং যদি আঞ্চলিক রাষ্ট্রগুলির অখণ্ডতা নিরাপত্তা নিশ্চিত থাকে তাহলে আঞ্চলিকভাবে তার যে আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে তার যে স্থান সেটা একটা পূর্ণ হয় এবং সে কারণে সৌদি আরব আঞ্চলিক স্থিতির আঞ্চলিক আর্থসামাজিক রাজনীতির নেতৃত্ব দেওয়ার জন্য সৌদি আরব নিশ্চিতভাবে এটাই ক্যালকুলেট করেছে যে এখন সৌদি আরবের জাতীয় স্বার্থেই এলাকার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা দরকার এবং ইসরায়েল নামক রাষ্ট্রের কারণে যে অখণ্ডতা বিঘ্নিত হচ্ছে এবং ইরান সৌদি আরবের বৈরী সম্পর্কের কারণে যে এই অবস্থা বিরাজ করছে তা থেকে উত্তরণ ঘটাতে হবে, এই ক্যালকুলেশন থেকেই কিন্তু এই সম্পর্কের যাত্রা। দ্বিতীয়ত, এই এলাকার যদি অন্য রাষ্ট্রগুলোর দিকে আমরা দেখি তাহলে যদি অন্য রাষ্ট্রগুলো মারামারি কাটাকে হারানো যায়, আমরা যদি হুতি বিদ্রোহীদের সাথে ইয়েমেনের সরকারের যুদ্ধ দেখি এবং এই সরকার একটা ফায়ার সরকার হিসেবে সৌদি আরব কিন্তু এই যুদ্ধে ভূমিকা রাখছে, প্রক্সি ওয়ার করছে, এবং একদিকে সৌদি আরব অন্যদিকে ইরান, ইরান হলো হুতিদের পক্ষে আর সৌদি আরব হলো ইয়েমেনের পক্ষে এই ফায়ার যুদ্ধে অংশ নিয়েছে, তাহলে এলাকার দুটি বড় শক্তি ইরান এবং সৌদি আরব যুদ্ধ করছে কিন্তু ইয়েমেনের মাটিতে। এটাও দুই দেশের নেতৃবৃন্দের কাছে এটা স্পষ্ট হলো যে এই যুদ্ধের কারণে না সৌদি আরব না ইরান লাভবান হচ্ছে, না এলাকার অখণ্ডতা বর্জিত হচ্ছে, না এলাকার অর্থনৈতিক অবসরতা আসছে। কাজে এই ক্যালকুলেশন দীর্ঘদিন ধরে অধ্যয়ন এবং এলাকার শাসনের যে শাসক শ্রেণী তাদের যে নিশ্চিতভাবে যে ফলাফল বোধ করছে তারই একটা বোধ থেকে আহত হলো এবং যে যখনই কোনো সম্পর্ক বোধ দ্বারা তাড়িত হয়, বোধ দ্বারা রচিত হয়, তখন সেই সম্পর্ক বলা যায় যে দীর্ঘস্থায়ী হয়, এবং সে কারণে আমি বলছি এই বোধ থেকে সৌদি আরবের এই সম্পর্ক প্রতিষ্ঠিত হলো এবং এটা দীর্ঘস্থায়ী হবে।
অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন ইরান সৌদি আরব সম্পর্ক প্রতিষ্ঠা নিয়ে আলাপন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ এবং রেডিও তেহরানের মাধ্যমে আমি আফ্রিকীয় সকল মুসলিম নাগরিকদেরকে অভিনন্দন জানাচ্ছি।
শ্রোতা বন্ধুরা, আজও বিদায় নিতে হচ্ছে আলাপন অনুষ্ঠান থেকে এখানেই। আগামী সপ্তাহে এ বিষয়ক সাক্ষাৎকারের তৃতীয় পর্বেও আপনাদের সঙ্গ পাব বলে আশা করছি। আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
এবার হাতে থাকা সর্বশেষ একটি খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। পাকিস্তানের ভয়াবহ মুদ্রাস্ফীতির জন্য শাসক জোটের প্রধান শরিক দল নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগকে দোষারোপ করেছেন মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে ইসলামে ইসলাম জমিয়তে উলামে ইসলাম দুই চির প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির নেতৃত্বে যে জোট সরকার পাকিস্তান শাসন করছে তার অন্যতম শরিক দল হচ্ছে ফজলুর রহমানের জমিয়ত। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে দেয় সাক্ষাৎকারে এ দলের আরেক নেতা মাওলানা আমজাদ খান বলেছেন, দেশের প্রধান মন্ত্রণালয়গুলো এবং প্রধানমন্ত্রিত্ব নওয়াজ শরীফের মুসলিম লীগের নেতৃত্বে নিয়ন্ত্রণে। পাশাপাশি যে জোট সরকার রয়েছে তাতে জমিয়তে উলামে ইসলামের অংশগ্রহণ খুবই সামান্য। সে কারণেই দেশের ভয়াবহ মুদ্রাস্ফীতির জন্য ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়কে দোষারোপ করা যায় না। এরপর পরে আমজাদ খান বলেন, বিশ্বব্যাপী মূল্য পণ্যমূল্য ব্যাপকভাবে বেড়ে গেছে। পাঁচ ফিলিস্তিনি নারীকে বিবেচনা করে তল্লাশির প্রতিবাদে ইরান বলেছে ইহুদিবাদী সেনারা মানসিক ও নৈতিক অসুস্থতায় ভুগছে। ফিলিস্তিনি নারীদের সম্মানহানির প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা করেছে সংগ্রামী সংগঠন হামাস ইসলামী জিহাদ। এবং বাংলাদেশের আইনমন্ত্রী বলেছেন ডিপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুঁইয়া বরখাস্ত, খালেদা জিয়ার কারাদণ্ড আবারও স্থগিত রাখা হবে। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকার এই কামনায় খুদা হাফেজ। ¶¶